গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলা দ্বিতীয় ও শেষ পর্ব। আগের পর্বে কি হয়েছে ছোট্ট করে একটু বলে দিই। নবকুমার পথ হারিয়ে কাপালিকের সন্ধান পান। কপালকুণ্ডলার সাহায্যে নবকুমার পালিয়ে যান, কাপালিক তাদের সন্ধান পায় না। পথে নবকুমারের সঙ্গে মতি বিবি ওরফে লুৎফুন্নিসার দেখা হয়। একদিকে নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলার বিবাহ হয়, অন্যদিকে মতি বিবি এক ফন্দি আঁটে, মেহেরুন্নিসার সঙ্গে দেখা করতে চায়। তারপর তাহলে শুরু করা যাক। এই সময় শের আফগান বাংলার সুবেদারের অধীনে বর্ধমানের কর্মাধ্যক্ষ হিসেবে বহাল ছিলেন। মতিবিবি বর্ধমানে এসে শের আফগানের বাড়িতে উঠলেন। শের আফগান সপরিবারে তাঁকে অত্যন্ত সমাদরের সাথে আপ্যায়ন করলেন। যখন শের আফগান ও মেহেরুন্নিসা আগ্রাতে থাকতেন, তখন মতি তাদের কাছে বিশেষ পরিচিত ছিলেন। মেহেরুন্নিসার প্রতি তাঁর বিশেষ টান ছিল। পরে দুজনেই দিল্লির সাম্রাজ্য দখল করার প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন। এখন একসাথে হওয়ায় মেহেরুন্নিসা মনে মনে ভাবলেন,
ভারতবর্ষের কর্তৃত্ব কার কপালে লেখা আছে? নিধাতা জানেন, সালিম জানেন, আর যদি কেউ জানে তো সে হল লুৎফুন্নেসা। দেখি ওকে কিছুই বলবে না।
মেহেরুন্নিসা ছিলেন সেই সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ রূপবতী এবং গুণবতী। সেই সময়ের বিদ্বান পুরুষদের অনেককেই তিনি অনায়াসে পরাস্ত করতে পারতেন। নৃত্যগীত, কবিতা লেখা বা চিত্রকলা, সবকিছুতেই মেহেরুন্নিসা অদ্বিতীয়া। তার কথার মোহ সৌন্দর্যের মোহকেও ছাপিয়ে যেত। মতিও এর চেয়ে কোনো অংশে কম ছিলেন না। আজ এই দুই নারী পরস্পরের মন জানতে উৎসুক। মেহেরুন্নিসা খাস কামরায় বসে ছবি আঁকছিলেন। মতি মেহেরুন্নিসার পিঠের কাছে বসে আঁকা দেখছিলেন এবং পান চিবছিলেন। মেহেরুন্নিসা জিজ্ঞেস করলেন,
আঁকাটা কেমন হচ্ছে?
তোমার আঁকা যেমন হয় তেমনই হচ্ছে। অন্য কেউ যে তোমার মতো নিপুণ নয় এটাই দুঃখের বিষয়।
এটা দুঃখের বিষয় কেন?
অন্য কেউ তোমার মতন বিশারদ হলে সে তোমার মুখের আদর্শ রাখতে পারত।
কবরের মাটিতে মুখের আদর্শ থাকবে।
ও কি সখী, আজ তোমার মনে স্ফূর্তির অভাব কেন?
স্ফূর্তির অভাব কই? তবে তুমি যে কাল সকালে চলে যাবে তা ভুলি কি করে? আর দুদিন থেকে গেলে হতো না?
সুখে কার স্বাদ নেই বলতো? সাধ্য হলে আমি কি যেতাম? আমি তো পরাধীন, কেমন করে থাকবো?
আমার প্রতি তোমার তো আর ভালোবাসা নেই, থাকলে তুমি কোনো মতে থেকে যেতে। এসেছ তো, থাকতে পারো না কেন?
আমার ভাই মোগল সৈন্য মানসাবদার, তিনি উড়িষ্যার পাঠানদের সাথে যুদ্ধে আহত হয়ে সংকটে পড়েছিলেন। আমি তাঁরই বিপদ সংবাদ পেয়ে বেগমের অনুমতি নিয়ে তাকে দেখতে এসেছিলাম। উড়িষ্যায় অনেক দেরি হয়ে গেছে, এখন আর দেরি করাটা ঠিক হবে না। তোমার সাথে অনেকদিন দেখা হয়নি তাই দুদিন থেকে গেলাম।
তা বেগমের কাছে কবে চিঠি পৌঁছানোর কথা স্বীকার করে এসেছ শুনি?
মতি বুঝলেন মেহেরুন্নিসা ব্যঙ্গ করছেন। মার্জিত মর্মভেদী ব্যঙ্গে মেহেরুন্নিসা যেরকম নিপুণ, মতি কিন্তু সেরকম নন। কিন্তু অপ্রতিভ হয়ে যাওয়ার মতো নারীও মতি বিবি নন। তিনি উত্তর দিলেন,
দিন নিশ্চিত করে তিন মাসের পথ যাতায়াত করা কি সম্ভব? কিন্তু অনেক সময় নিয়েছে, আরো দেরি করলে অসন্তোষের কারণ জন্মাতে পারে।
মেহেরুন্নিসা নিজের ভুবন মোহিনী হাসি হেসে বললেন,
কার অসন্তোষের আশঙ্কা করছ, মহারানীর না যুবরাজের?
এই লজ্জাহীনাকে কেন লজ্জা দিতে চাও? দুজনেরই অসন্তোষ হতে পারে।
কিন্তু তুমি স্বয়ং বেগম হচ্ছ না কেন? শুনেছিলাম কুমার সালিম তোমাকে বিয়ে করে খাস বেগম করবেন, তা সে কত দূর?
আমি তো সহজেই পরাধীন, যেটুকু স্বাধীনতা আছে তা কেন নষ্ট করব? বেগমের সহচরিণী বলে অনায়াসে উড়িষ্যায় আসতে পারলাম। সালিমের বেগম হলে কি আর উড়িষ্যায় আসতে পারতাম?
যে দিল্লীশ্বরের প্রধান মহিষী হবে
তার উড়িষ্যায় আসার প্রয়োজন কি?
সালিমের প্রধান মহিষী হব এমন স্পর্ধা কখনো করিনি। এই হিন্দুস্থানে কেবল মেহেরুন্নিসাই দিল্লীশ্বরের প্রাণেশ্বরী হবার উপযুক্ত।
মেহেরুন্নিসা মাথা নত করলেন, খানিক চুপ করে থেকে বললেন,
সখী, আমি জানি না তুমি আমাকে দুঃখ দেওয়ার জন্য এই কথা বললে নাকি আমার মন জানার জন্য, কিন্তু তোমার কাছে আমি এটুকুই ভিক্ষা করব যে আমি শের আফগানের স্ত্রী, আমি যে কায়মন বাক্যে তাঁর দাসী তা তুমি ভুলে যেও না।
লজ্জাহীনা মতি এই রকম তিরস্কারে অপ্রস্তুত হলেন না, বরং আরো সুযোগ পেলেন, বললেন,
তুমি যে পতি অন্তঃপ্রাণ সেটা আমি ভালো করেই জানি, সেই জন্যই ছলে কৌশলে এ কথা তোমার সামনে আনতে পারলাম। সালিমও যে এখনো তোমার সৌন্দর্য ভুলতে পারেনি এ কথা বলাই আমার উদ্দেশ্য। সাবধানে থেকো।
বুঝলাম, কিন্তু আশঙ্কা কিসের?
বৈধব্যের।
এই কথা বলে মতি মেহরুন্নিসার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, কিন্তু ভয়ের কোনো চিহ্ন সেখানে দেখতে পেলেন না। মেহরুন্নিসা সদর্পে বললেন,
বৈধব্যের আশঙ্কা? সে আফগান আত্মরক্ষায় সক্ষম, তাছাড়া আকবরের রাজ্যে তার পুত্র বিনা দোষে অন্যের প্রাণহানি করলে নিস্তার পাবেন না।
সত্যি কথা, কিন্তু সম্প্রতি আগ্রা থেকে এই সংবাদ এসেছে যে আকবর শাহ গত হয়েছেন, সালিম সিংহাসনে বসেছেন, দিল্লীশ্বরকে কে দমন করবে?
মেহেরুন্নিসা আর কিছু শুনলেন না, তার সর্বাঙ্গ শিহরিত হতে লাগল। তিনি আবার মুখ নামালেন, তাঁর দু চোখে বাড়ি ধারা।
কাঁদো কেন?
সেলিম ভারতবর্ষের সিংহাসনে, আর আমি কোথায়?
মতির মনস্কাম পূর্ণ হল। তিনি বললেন,
তুমি এখনো যুবরাজকে ভুলে যাওনি না?
কাকে ভুলে যাব? নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু কিন্তু যুবরাজকে আমি ভুলতে পারি না। তবে সখী, তুমি এ কথা জানলে কথা দাও এই যেন আর কারোর কানে না যায়।
তাই হবে, কিন্তু যখন সালিম শুনবেন যে আমি বর্ধমানে এসেছিলাম, তখন তিনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে মেহেরুন্নিসা আমার সম্পর্কে কি বলল। তাকে আমি কি উত্তর দেব?
তাকে বলো যে মেহেরুন্নিসা নিজের হৃদয়ে তার ধ্যান করবে, প্রয়োজন হলে তার জন্য নিজের প্রাণ পর্যন্ত সমর্পণ করতে পারে, কিন্তু কখনো নিজের কুল সমর্পণ করবে না। মেহেরুন্নিসার স্বামী জীবিত থাকতে সে কখনো কখনো দিল্লীশ্বরকে মুখ দেখাবে না, আর যদি দিল্লীশ্বর তার স্বামীকে হত্যা করে তাহলে স্বামী হন্তার সঙ্গে এই জন্মে তার মিলন হবে না।
কথা শেষ করে মেহেরুন্নিসা উঠে চলে গেলেন। মতি বিবির জয় হল, তিনি মেহেরুন্নিসার হৃদয়ের কথা সব জেনে নিলেন। মানুষের মনের বিচিত্র গতি বিলক্ষণ বুঝতেন মতি বিবি। তিনি বুঝলেন যে মেহেরুন্নিসা সালিমের যথার্থ অনুরাগিনী, তাই নারী দর্পে এখন যাই বলুন, পথ মুক্ত হলে মনের গতি রোধ করতে পারবেন না, বাদশাহের মনস্কামনা অবশ্যই সিদ্ধ করবেন। এই সিদ্ধান্তে মতির আশা ভরসা সব মুছে গেল। কিন্তু তাতে কি মতি নিতান্তই দুঃখিত হলেন? তা নয়, বরং খানিক খুশিও হলেন। কেন যে এমন সন্তুষ্টি এলো মতি প্রথমে বুঝতে পারলেন না। তিনি আগ্রার পথে রওনা হলেন। পথে কয়েকদিন গেল, সেই কয়েকদিনে নিজের মনের কথা বুঝতে পারলেন মতি বিবি। মতি আগ্রায় এসে পৌঁছলেন, আর তাকে মতি বলার প্রয়োজন নেই। এ কদিনে তার মনের ভাব একেবারে পরিবর্তিত হয়ে গেছে। দিল্লীশ্বর সালিম অর্থাৎ জাহাঙ্গীরের সাথে তার দেখা হল। জাহাঙ্গীর তাকে সমাদর করে কুশল সংবাদ নিলেন, তারপর প্রশ্ন করলেন,
মেহেরুন্নিসার কাছে দুদিন তুমি ছিলে বলছো, মেহেরুন্নিসা আমার কথা কি কিছু বলল?
মতি বিবি অর্থাৎ লুৎফুন্নিসা অকপট হৃদয়ে মেহেরুন্নিসার ভালোবাসার কথা জানালেন। বাদশাহ শুনে নীরব রইলেন, তার বিস্ফারিত চোখ বেয়ে দু এক বিন্দু জল ঝরে পড়ল। লুৎফুন্নিসা বললেন,
জাহাপানা, আপনার দাসী শুভ সংবাদ দিয়েছে, দাসীর কিন্তু এখনো পুরস্কারের আদেশ হয়নি।
দিবি, তোমার আকাঙ্ক্ষার শেষ কোথায়?
দাসী তাতে কি দোষ জাহাপানা?
দিল্লির বাদশাহ তোমার গোলাম, আরো পুরস্কার চাও?
স্ত্রীলোকের অনেক স্বাদ।
আবার কি স্বাদ হয়েছে?
আগে আজ্ঞা হোক যে দাসীর আবেদন শোনা হবে,
যদি রাজকার্যে ক্ষতি না হয়।
এ কাজের জন্য দিল্লীশ্বরের কোনো ক্ষতি হবে না।
বেশ, তা স্বাদটা কি একটু শুনি।
স্বাদ হয়েছে বিয়ে করব।
এ এক নতুন স্বাদ বটে। কোথাও সম্বন্ধ ঠিক হয়েছে?
তা হয়েছে, কেবল অনুমতির অপেক্ষা। তো রাজার সম্মতি না পেলে তো কোনো সম্বন্ধ স্থির নয়।
আমার সম্মতি প্রয়োজন কি? তা কাকে এই সুখের সাগরে ভাসাবে বলে ভেবেছ?
আমি দিল্লীশ্বরের সেবা করেছি বলে বিচারিতা করব না। আমি নিজের স্বামীকেই বিয়ে করার অনুমতি চাইছি।
বটে, তাহলে দিল্লীশ্বরের কি হবে?
মেহেরুননিসাকে দিয়ে যাব।
বাদশাহ জাহাঙ্গীর মনে মনে ভাবলেন, মেহেরুননিসা যে দিল্লীশ্বরী হবেন তা লুৎফুননিসা সত্য বলেই ধরে নিয়েছেন। সেই কারণে নিজের অভিলাষ বিফল হল ভেবে রাজপুরী থেকে বিরাগে অবসর নিতে চাইছেন। জাহাঙ্গীর দুঃখিত হয়ে নীরব হলেন। লুৎফুননিসা বললেন,
মহারাজের কি এ বিষয়ে সম্মতি নেই?
আমার অসম্মতি নেই, কিন্তু স্বামীর সাথে আবার বিয়ের আবশ্যকতা কি?
কপালের দোষে প্রথম বিয়ের পর স্বামী আমায় স্ত্রী বলে গ্রহণ করলেন না। এখন জাহাপানা কি দাসীকে ত্যাগ করতে পারবেন না?
প্রেয়সী, তোমাকে আমি সবই দিয়েছি, তবু তোমার যদি এই ইচ্ছেই হয় তাহলে তাই করো, কিন্তু আমায় কেন ছেড়ে যাবে? এক আকাশে কি চন্দ্র সূর্য একসাথে থাকে না? এক বৃন্তে কি দুটো ফুল ফোটে না? লুৎফুননিসা বড় বড় চোখ করে বাদশাকে বললেন,
ছোট ছোট ফুল ফুটে থাকে, একই মৃণালে দুটো পদ্ম ফোটে না। আপনার রত্ন সিংহাসনের নিচে কেন কাঁটা হয়ে থাকবো?
কথা শেষ করে লুৎফুননিসা নিজের ঘরে গেলেন। তার এরকম মনোবাঞ্ছা কেন জন্মালো জাহাঙ্গীরের কাছে সেই বিষয়ে কিছুই বললেন না। অনুভবে যেমন বোঝা যেতে পারে, জাহাঙ্গীর সেরকম বুঝেই ক্ষান্ত হলেন, জটিল তত্ত্ব জানলেন না। লুৎফুননিসা পাষাণ হৃদয়, সালিমের রমণী হৃদয় জয় করা রাজকান্তিও কখনো লুৎফুননিসাকে মুগ্ধ করতে পারেনি, কিন্তু এইবার সেই পাষাণ হৃদয়ে ভালোবাসার কীট প্রবেশ করেছিল। লুৎফুননিসা ঘরে এসে প্রফুল্ল চিত্তে পেশমনকে ডেকে রত্নখচিত পোশাক অলংকার ত্যাগ করলেন। সোনা দানা খচিত পোশাক ত্যাগ করে পেশমনকে বললেন,
এই পোশাকটি তুমি নাও।
শুনে পেশমন খানিক অবাক হল, পোশাকটি অত্যন্ত দামি। সে বলল,
হ্যাঁ কেন, আজকের কি সংবাদ?
শুভ সংবাদ বটে।
তা তো বুঝতে পেরেছি, মেহেরুননিসার ভয় কি ঘুচে গেছে?
ঘুচেছে, এখন সে বিষয়ে কোনো চিন্তা নেই।
তবে এখন থেকে আমি বেগমের দাসী হলাম?
যদি তুমি বেগমের দাসী হতে চাও তাহলে আমি মেহেরুননিসাকে বলে দেব।
সে কি, আপনি আগ্রার একমাত্র অধীশ্বরী না হলে যে সব বৃথা যায়।
আগ্রার সাথে আমি আর সম্পর্ক রাখি না।
আমি যে কিছুই বুঝতে পারছি না, আজকে শুভ সংবাদটা তবে কি বুঝিয়ে বলুন।
শুভ সংবাদ এই যে আমি জীবনের মতো আগ্রা ত্যাগ করে চললাম।
কোথায় যাবেন?
বাংলায় গিয়ে বাস করব, যদি পারি কোনো ভদ্রলোকের গৃহিণী হব। বাদশার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি।
এমন কুপ্রবৃত্তি আপনি জন্মাতে পারে?
কুপ্রবৃত্তি নয়, অনেকদিন আগ্রায় ছিলাম, কি লাভ হল? সুখের তৃষ্ণা ছোটবেলা থেকেই বড় প্রবল ছিল, সেই তৃষ্ণা মেটানোর জন্য বাংলা ছেড়ে এত দূর এলাম। কোন দুষ্কর্মই না করেছি, আর যে যে উদ্দেশ্যে করেছি তার কোনোটাই কি হস্তগত হয়নি? ঐশ্বর্য, সম্পদ, ধন, গৌরব, প্রতিষ্ঠা সবকিছুই তো প্রচুর পরিমাণে ভোগ করলাম, এত করেও কি হল? আজ এখানে বসে সারাদিন গুনে গুনে বলে দিতে পারি যে একদিনের জন্যও সুখী হইনি, এক মুহূর্তের জন্য সুখ ভোগ করিনি, কখনো তৃপ্তি লাভ করিনি, কেবল তৃষ্ণা বেড়েছে। চেষ্টা করলে আরো সম্পদ আরো ঐশ্বর্য লাভ করতে পারি, কিন্তু কিসের জন্য? এইসব কিছুতে যদি সুখ থাকতো তবে একদিনের জন্য কি সুখী হতে পারতাম না? এই সুখের বাসনা ঝর্ণার মতন, প্রথমে নির্মল ক্ষীণ ধারা বিজন প্রদেশ থেকে বেরিয়ে নিজের গর্ভে নিজেই লুকিয়ে থাকে, কেউ জানে না, কেউ শোনে না। ক্রমে যত সময় যায় তার দেহ তত বাড়তে থাকে, তত পঙ্কিল হয়। শুধু তাই নয়, কখনো বায়ু বয়ে ঢেউ খেলে, আরো শরীর বাড়ে, জল আরো কর্দমাক্ত হয়, লবণ বাড়ে, অগণ্য সৈকত চর মরুভূমি নদীর হৃদয়ে বিরাজ করে, নদীর বেগ কমে। তখন সেই কর্দমাক্ত নদী অনন্ত সাগরে কোথায় লুকোয় কে বলবে?
আমি এসবের কিছুই বুঝতে পারলাম না, এসবে তোমার সুখ হয় না কেন?
কেন হয় না তা এতদিনে বুঝেছি। 3 বছর রাজপ্রাসাদের ছায়ায় বসে যে সুখ হয়নি, ওড়িশা থেকে ফেরার পথে এক রাতে সেই সুখ হয়েছে, তাতেই আমি সব বুঝেছি।
কি বুঝেছো?
আমি এই আগ্রায় কখনো কাউকে ভালোবেসেছি?
কাউকেও না।
তবে পাশানি নই তো কি?
তাই এখন যদি ভালোবাসতে ইচ্ছে হয় তবে ভালোবাসেন না কেন?
মনের ইচ্ছে তো তাই, সেই জন্যই তো আগ্রা ছেড়ে চলে যাচ্ছি।
তার প্রয়োজন কি? আগ্রায় কি মানুষ নেই? এখন যিনি আপনাকে ভালোবাসেন তাকেই কেন ভালোবাসেন না? রূপে বলুন, ধনে বলুন, ঐশ্বর্যে বলুন, দিল্লির বাদশাহের চেয়ে বড় পৃথিবীতে কে আছে?
আকাশে চন্দ্র সূর্য থাকতে জল কেন নিচে নামে?
কপালের লিখন।
লুৎফুন্নেসা সব কথা খুলে বললেন না। পাষাণ হৃদয়ে আগুন প্রবেশ করেছে, সে হৃদয়ের পাষাণ যেন গলে যাচ্ছে। মাটিতে বীজ পুঁতলে নিজে থেকেই সেটি অঙ্কুরিত হয়, তারপর দিন যায়, বছর যায়, বীজ ধীরে ধীরে বৃক্ষের রূপ ধারণ করে, এক অনন্য গাছে পরিণত হয়। লুৎফুন্নেসার প্রণয়ও এইভাবেই বেড়েছিল। প্রথম একদিন অকস্মাৎ প্রণয় ভাজনের সাথে দেখা হল, তখন প্রণয় সঞ্চার বিশেষ জানতে পারলেন না, কিন্তু প্রণয়ের অঙ্কুর হয়ে রইল। তারপর আর সাক্ষাৎ হল না, কিন্তু অদর্শনে বার বার সেই মুখ মনে পড়তে লাগল। স্মৃতিপটে সেই মুখের আদল যেন সুখ স্মৃতি হয়ে রইল। বীজে অঙ্কুর জন্মাল। চিত্তের ধর্ম হল যে মানসিক কর্ম যত বেশি বার করা যায় সেই কর্মে তত বেশি প্রবৃত্তি হয়, সেই কর্ম পরে স্বভাব সিদ্ধ হয়। লুৎফুন্নেসা সেই মুখ বার বার মনে মনে ভাবতে লাগলেন। দিল্লির সিংহাসন তার কাছে লঘু হল। রাজ্য, রাজধানী, রাজসিংহাসন সব বিসর্জন দিয়ে প্রিয়জনকে দেখার উদ্দেশ্যে বেরোলেন। সেই প্রিয়জন নবকুমার। এই জন্যই লুৎফুন্নেসা মেহেরুন্নেসার কথা শুনেও অসুখী হননি। এই জন্যই আগ্রায় এসে তিনি সম্পদ রক্ষায় যত্নবান হলেন না। এই জন্যই জন্মের মতন বাদশাহর কাছ থেকে বিদায় নিলেন। লুৎফুন্নেসা সপ্তগ্রামে এলেন। রাজপথ থেকে একটু দূরেই নগরীর মধ্যে এক অট্টালিকাতে থাকা শুরু করলেন। রাজপথে পথিকরা দেখলেন অকস্মাৎ এই অট্টালিকা দাস দাসীতে ভরে উঠেছে। প্রতিটি ঘরের শয্যা অত্যন্ত সুন্দর, সোনা রূপখচিত সরঞ্জাম, হাতির দাঁতের তৈরি সামগ্রী, মণিমাণিক্য আর সুগন্ধে পরিপূর্ণ। এরকম সজ্জিত একটি ঘরে মুখ নিচু করে লুৎফুন্নেসা বসে আছেন। অন্য একটি আসনে বসে আছেন নবকুমার। সপ্তগ্রামে এর আগে নবকুমারের সাথে লুৎফুন্নেসার 2-1 বার সাক্ষাৎ হয়েছিল মাত্র। নবকুমার কিছুক্ষণ চুপ থেকে বললেন,
তবে আমি এখন চললাম, তুমি আর আমাকে ডেকো না।
যেও না, আর একটু থাকো, আমার যা বলার তা এখনো শেষ হয়নি।
নবকুমার আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু লুৎফুন্নেসা কিছুই বলতে পারলেন না, শুধু নীরবে চোখের জল ফেলছিলেন। নবকুমার উঠে যাবার উপক্রম করতেই লুৎফুন্নেসা তাঁর পোশাক টেনে ধরলেন।
নবকুমার খানিক বিরক্ত হয়েই বললেন,
কি বলো না,
তুমি কি চাও? পৃথিবীতে কিছুই প্রার্থনীয় নেই, ধন সম্পদ মান প্রণয় রঙ্গ রহস্য, পৃথিবীতে যাকে যাকে সুখ বলে সে সব আমি তোমায় দেব। প্রতিদানে কিছুই চাই না, কেবল তোমার দাসী হতে চাই। তোমার যে স্ত্রী হব সেই গৌরব চাই না, কেবল দাসী হতে চাই।
আমি দরিদ্র ব্রাহ্মণ, এই জন্মে তাই থাকব, তোমার দেওয়া ধন সম্পদ আমি নিতে পারব না।
নবকুমার এখনো পর্যন্ত জানতে পারেননি যে এই রমণী তার প্রথম স্ত্রী। লুৎফুন্নেসা মুখ নামিয়ে রাখলেন, নবকুমার তার হাত থেকে পোশাক ছাড়িয়ে নিলেন। লুৎফুন্নেসা আবার নবকুমারের পোশাক টেনে বললেন,
ভালো, সে যাও, বিধাতার যদি সেই ইচ্ছে হয় তাহলে আমার সব মনোবাসনা অতল জলে ডুবিয়ে দেব, আর কিছুই চাই না। একবার তুমি এই পথে যেও, দাসী ভেবে একবার দেখা দিও, শুধু চোখের তৃষ্ণাটুকু মেটাব।
তুমি হিন্দু নও, পরস্ত্রী, তোমার সাথে এমন আলাপেও দোষ, তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না।
এরপর খানিক নীরবতা। লুৎফুন্নেসার হৃদয়ে তখন ঝড় বইছে, তবু পাথরের মূর্তির মতন নিস্পন্দ রইলেন তিনি। নবকুমারের পোশাক ছেড়ে দিলেন, বললেন,
যাও।
নবকুমার চলে যাবার জন্য দু চার পা হেঁটেছেন, হঠাৎ লুৎফুন্নেসা প্রচণ্ড হাওয়ায় পড়ে যাওয়া গাছের মতন তাঁর পদতলে পড়লেন। দু হাতে নবকুমারের পা আটকে কাতর স্বরে বললেন,
আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ত্যাগ করে এসেছি, তুমি আমায় ত্যাগ করো না।
তুমি আগ্রাতে ফিরে যাও, আমার আশা ত্যাগ করো,
এই জন্মে নয়।
দেখো আশ্চর্য, আমি ছাড়ো।
লুৎফুন্নেসা দাঁড়িয়ে সদর্পে বললেন,
এই জন্মে তোমার আশা আমি ছাড়বো না।
মাথা উঁচু করে নবকুমারের মুখের দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে রাজমোহিনী দাঁড়ালেন। যে অনমনীয় গর্ব হৃদয়ের আগুনে গলে গিয়েছিল আবার তার জ্যোতি স্ফুরিত হতে থাকল। যে অজেয় মানসিক শক্তি ভারতের শাসন কল্পনায় ভয় পায়নি, সেই শক্তি আবার প্রণয় দুর্বল দেহে সঞ্চারিত হল। কপালের শিরা উপশিরা স্ফীত হয়ে উঠল। লুৎফুন্নেসার দু চোখ জলজল করে উঠল, নাসার অন্ধ্র কাঁপতে লাগল। স্রোতে যেমন রাজহাঁস গতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তেমনি উন্মাদ লুৎফুন্নেসা মাথা তুলে দাঁড়ালেন, বললেন,
এ জন্মে না, এ জন্মে তুমি আমারই হবে।
সেই ক্রোধে উন্মত্ত মূর্তি দেখে নবকুমার ভয় পেলেন। লুৎফুন্নেসার এই অনির্বচনীয় রূপ আগে কখনো দেখেননি নবকুমার। সে রূপ বজ্রের মতো মনোমোহিনী দেখে নবকুমার ভয় পেলেন। তার মনে পড়ল আর এক তেজময়ী মূর্তির কথা। একদিন নবকুমার তাঁর প্রথম স্ত্রী পদ্মাবতীর প্রতি বিরক্ত হয়ে তাঁকে ঘর থেকে বের করে দিতে উদ্যত হয়েছিলেন। বারো বছরের মেয়েটি তখন সদর্পে তাঁর দিকে ফিরে দাঁড়িয়েছিল। এমন ভাবেই তার চোখ জ্বলে উঠেছিল, এমন ভাবেই তার কপালে রেখা জেগে উঠেছিল। বহুকাল তাকে মনে নেই, এখন মনে পড়ল। সংশয় পড়ে নবকুমার চাপা গলায় ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন,
তুমি কে?
লুৎফুন্নেসার চোখের তারা আরো উজ্জ্বল হয়ে উঠল, বললেন,
আমি পদ্মাবতী।
উত্তরের আশা না রেখেই লুৎফুন্নেসা চলে গেলেন। নবকুমারও শঙ্কিত মনে নিজের ঘরে চলে গেলেন। ঘরে ফিরে লুৎফুন্নেসা দরজা বন্ধ করলেন। দুদিন সেই ঘর থেকে বেরোলেন না। এই দুই দিনে নিজের কর্তব্য স্থির করে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। সূর্য অস্তাচলগামী। লুৎফুন্নেসা পেশমনের সাহায্যে পোশাক পরছিলেন। আশ্চর্য বেশভূষা, রমণী বেশের কোনো চিহ্ন নেই। আয়নায় নিজেকে দেখে পেশমনকে জিজ্ঞেস করলেন,
কেমন পেশমন, আমাকে চেনা যাচ্ছে?
কার সাধ্য,
তবে আমি চললাম, আমার সাথে যেন কোনো দাসী না যায়।
যদি দাসীর অপরাধ না নেন তাহলে একটা কথা বলি।
কি?
আপনার উদ্দেশ্য কি?
আপাতত কপালকুণ্ডলার সাথে স্বামীর চিরবিচ্ছেদ, পরে তিনি আমার হবেন।
ভালো করে বিবেচনা করুন, পথে নিবিড় বোন, রাত নামছে আর আপনি একাকিনী।
লুৎফুন্নেসা এই কথার কোনো উত্তর না দিয়ে প্রস্থান করলেন। সপ্তগ্রামের যে জনহীন বনময় উপনগর প্রান্তে নবকুমারের বাড়ি সেই দিকে চললেন। সেখানে পৌঁছতে পৌঁছতে রাত নেমে এলো। নবকুমারের বাড়ির কাছেই এক বড় বন আছে, তারই প্রান্তভাগে একটা গাছের তলায় তিনি বসলেন। যে দুঃসাহসী কাজে নেমেছিলেন সেসব নিয়েই ভাবছেন, এমন সময় কিছু শব্দ তার কানে এলো। উঠে দাঁড়িয়ে চারদিক চেয়ে দেখলেন, বনের মাঝে একটি আলো দেখা যাচ্ছে। লুৎফুন্নেসা অসীম সাহসী, আলোর শিখা লক্ষ্য করে পৌঁছে গেলেন সেই স্থানে। গাছের আড়াল থেকে যজ্ঞের আলো দেখলেন, মন্ত্র পাঠ শুনলেন, মন্ত্রের মধ্যে একটি শব্দ শুনে বুঝলেন সেটি একটি নাম। শোনা মাত্র লুৎফুন্নেসা যজ্ঞকারীর কাছে গিয়ে বসলেন। লুৎফুন্নেসার আগ্রা যেতে এবং সেখান থেকে সপ্তগ্রাম আসতে প্রায় এক বছর সময় কেটে গিয়েছিল। কপালকুণ্ডলা এই এক বছরের বেশি সময় যাবৎ নবকুমারের গৃহিণী। যেদিন ভোরে লুৎফুন্নেসা বাগানে রয়েছেন সেদিন কপালকুণ্ডলা তাঁর শয়ন কক্ষে বসে আছেন। ইনি সমুদ্র তীরে এলো চুলে সাজসজ্জাহীন কপালকুণ্ডলা নন। শ্যামা সুন্দরীর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, স্পর্শমণির স্পর্শে যোগিনী গৃহিণী হয়েছেন। এখন তাঁর সর্পিল উজ্জ্বল কৃষ্ণবর্ণ কেশরাশির বেণী তাঁর পিঠে লুটিয়ে থাকে। তাঁর মুখখানি এখন আর অবিন্যস্ত চুলের আড়ালে লুকিয়ে থাকে না, শুধুমাত্র তাঁর দীপ্ত মুখের এখানে ওখানে দু একটি অবাধ্য চুলের গুচ্ছ ছড়িয়ে ছিটিয়ে থাকে। গায়ের রং সেই আধখানি চাঁদের আলোর মতো স্মিত উজ্জ্বল, পরনে শুক্লপক্ষের চাঁদের আলোয় ভেজা মেঘের মতো শুভ্র বসন, কণ্ঠে হিরণময় কণ্ঠমালা। তার চাঁদের আলোর মতো উজ্জ্বল গায়ে এখন যেন শ্যামলা মেঘের ছায়া। কপালকুণ্ডলা একা নন, সখী শ্যামাসুন্দরীও বসেছিলেন তাঁর কাছে। কপালকুণ্ডলা বললেন,
ঠাকুর জামাই আর কতদিন থাকবেন এখানে?
কাল বিকেলেই চলে যাবে। আজ রাতে যদি ওষুধটা তুলে রাখতাম তাহলে তাকে বশ করে মনুষ্য জন্ম সার্থক করতে পারতাম। কাল রাতে বেরিয়েছিলাম বলে নাতিজাটা খেলাম, আজ বের হব কি করে বলো দেখি।
দিনে তুললে হয় না?
দিনে তুললে ফলবে কেন?
ঠিক দুই প্রহর রাতে এলো চুলে তুলতে হয়।
তা ভাই, মনের স্বাদ মনেই রইল।
আচ্ছা, আমি তো সেই গাছ চিনে এসেছি, আর যে বনে হয় তাও দেখে এসেছি। তোমাকে আর যেতে হবে না, আমি একা গিয়ে ওষুধ তুলে আনবো।
একদিন যা হয়েছে তা হয়েছে, রাতে তুমি আর বেরিও না তো ভাই।
আমার জন্য কেন চিন্তা করছো? শুনেছ তো, রাতে বেড়ানো আমার ছোটবেলাকার অভ্যেস। ভেবে দেখো, যদি আমার সে অভ্যেস না থাকতো তবে তোমার সাথে আমার দেখাই হতো না।
একা রাতে বনে বনে ঘুরে বেড়ানো কি গৃহস্থের স্ত্রীকে মানাই? দুজনে গিয়েও তো তিরস্কার পেলাম, তুমি একা গেলে কি রক্ষে পাবে?
ক্ষতিই বা কি? তুমিও কি মনে করছো যে আমি রাতে ঘরের বাইরে গেলেই কুচরিত্রা হব?
আমি তা মনে করি না, কিন্তু মন্দ লোকে তো মন্দ কথা বলবে।
বলুক, আমি তাতে মন্দ হব না।
তা তো হবে না, কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমাদের অন্তরে বাজবে যে। তাছাড়া দাদাকে কেন অসুখী করবো বলো তো?
কপালকুণ্ডলা শ্যামা সুন্দরীর প্রতি তাঁর স্নিগ্ধ উজ্জ্বল চোখের কটাক্ষ নিক্ষেপ করলেন।
এতে তিনি অসুখী হলে আমি কি করব? যদি জানতাম শ্রীলোকের বিবাহ আসলে দাসিত্ব তাহলে কোনোদিন বিবাহ করতাম না।
শ্যামা সুন্দরী আর কোনো কথা বললেন না, নিজের কাজে উঠে চলে গেলেন। কপালকুণ্ডলা প্রয়োজনীয় গৃহকর্মে ব্যস্ত হলেন, গৃহকর্ম সাঙ্গ করে ওষুধের খোঁজে বেরিয়ে গেলেন। তখন রাত
এক প্রহর পেরিয়েছে। জ্যোৎস্নাময় রাত, নবকুমার বাইরের ঘরেই বসেছিলেন। কপালকুণ্ডলা যে বেরিয়ে যাচ্ছেন তা তিনি জানালা দিয়ে দেখতে পেলেন। তিনিও ঘর থেকে বেরিয়ে এসে তাঁর মৃন্ময়ীর হাত ধরলেন। কপালকুণ্ডলা বললেন,
কি
কোথায় যাচ্ছ?
নবকুমারের স্বরে তিরস্কারের লেশ মাত্র ছিল না।
শ্যামাসুন্দরী তার স্বামীকে বশ করার জন্য ওষুধ চাইছে, আমি সেই ওষুধের খোঁজে যাচ্ছি।
ভালো, কালই তো একবার গেছিলে, আজ আবার কেন?
কাল খুঁজে পাইনি, আজ আবার খুঁজব।
নবকুমার অত্যন্ত মৃদু স্বরে বললেন,
তা দিনে খুঁজলেও তো হয়।
দিনে ওষুধ ফলে না।
আমাকে গাছের নাম বলে দিও, আমি ওষুধ তুলে এনে দেব।
আমি গাছ দেখলে চিনতে পারি কিন্তু নাম জানি না। আর তুমি তুললে ফুলবে না, স্ত্রীলোককে এলো চুলে তুলতে হয়, তুমি আর পরের উপকারে বাধা দিও না।
চলো আমি তোমার সঙ্গে যাব।
এসো, আমি অবিশ্বাসিনী কিনা স্বচক্ষে দেখে যাও।
নবকুমার আর কিছু বলতে পারলেন না, দীর্ঘশ্বাস ফেলে কপালকুণ্ডলার হাত ছেড়ে দিয়ে ঘরে ফিরে গেলেন। কপালকুণ্ডলা একা বনের মধ্যে প্রবেশ করলেন। সপ্তগ্রামের নিবিড় বনের এক সরু পথ ধরে কপালকুণ্ডলা একা ওষুধের সন্ধানে চলেছেন। নিস্তব্ধ মধুর রাত, মাধবী রাতের আকাশে স্নিগ্ধ চাঁদ নিঃশব্দে পথ খুঁজে নিচ্ছে। পৃথিবীর বন বৃক্ষ লতারা চাঁদের শীতল আলোয় শিশুর মতো ঘুমিয়ে রয়েছে। গাছের পাতায় পাতায় নীরবে আঘাত করছে জ্যোৎস্না। নীরবে লতাগুল্মের গায়ে শ্বেত কুসুমের দল ফুটে উঠছে। পশু পাখিরা নীরব, শুধু মাঝে মাঝে কানে আসে নিশাচর পাখির ডানার শব্দ, শুকনো পাতার খসে পড়ার শব্দ, বন্য জন্তুর ছুটে যাওয়ার শব্দ। মৃদু বাতাসে মাটি ছুঁয়ে থাকা লতা দল দুলে দুলে উঠছে। এমন মৃদু মন্দ বাতাসে বিগত দিনের অস্পষ্ট সুখ স্মৃতি হঠাৎ মনের মধ্যে সাড়া ফেলে যায়। কপালকুণ্ডলার সেই রকমই কোনো পূর্ব স্মৃতি মনে জেগে উঠছিল। তার মনে পড়ল বালিয়াড়ির চূড়োয় সমুদ্রের নোনা জলে ভেজা মৃদু বাতাস তার এলো চুলে খেলা করত। রাতের অনন্ত আকাশ দেখে তার অনন্ত সমুদ্রের কথা মনে পড়ল। স্মৃতির অতলে হারিয়ে যেতে যেতে কপালকুণ্ডলা অন্য মনস্ক হয়ে পথ চলছিলেন। কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছেন সে খেয়াল তাঁর রইল না। যে পথে এগোচ্ছিলেন তা ক্রমশ দুর্গম হয়ে পড়ল, বন আরো নিবিড় হয়ে এল। মাথার ওপর গাছের পাতা ঘন হয়ে চাঁদের আলোর সমস্তটুকু আড়াল করল। একসময় সামনে আর কোনো পথ দেখা গেল না। সামনে এগোবার পথ না দেখতে পেয়ে কপালকুণ্ডলা চিন্তায় পড়লেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন এই নিবিড় বনের মধ্যে আলো জ্বলছে। লুৎফুন্নিসাও আগে এই আলো দেখেছিলেন। কপালকুণ্ডলা ভয় পেলেন না, বরং কৌতূহলী হলেন। ধীরে ধীরে সেই আলো লক্ষ্য করে এগিয়ে গেলেন। দেখলেন যেখানে আলো জ্বলছে সেখানে কেউ নেই, কিন্তু তার খুব কাছেই ঘন জঙ্গলে ঢাকা একটা ভাঙা ঘর। সেই ঘর থেকে কথোপকথনের শব্দ আসছে। কপালকুণ্ডলা নিঃশব্দে পা ফেলে ঘরের কাছে গেলেন। বুঝলেন দুজন মানুষ সাবধানে কথা বলছে। প্রথমে তাদের কথা তিনি কিছুই বুঝলেন না, পরে বহু চেষ্টার পর তাদের কথা শুনতে পেলেন। একজন বলছে,
আমার অভিষ্ট মৃত্যু, এতে যদি তোমার অনুমতি না থাকে আমি তোমার সাহায্য করব না, তুমিও আমায় সাহায্য করো না।
অন্যজন বলছে,
আমিও মঙ্গলাকাঙ্ক্ষী নই, এর যাতে যাবজ্জীবন নির্বাসন হয় তাতে আমি সম্মত, কিন্তু হত্যা করার কোনো উদ্যোগ আমায় দিয়ে হবে না, বরং আমি তা আটকানোরই চেষ্টা করব।
তুমি খুবই বোকা, তোমার কাণ্ড জ্ঞান নেই। আমি তোমায় যা বলছি মন দিয়ে শোনো, অতি গূঢ় বৃত্তান্ত বলবো, তার আগে একবার চারদিকে দেখে এসো অন্য কেউ শুনতে পাচ্ছে কিনা।
কপালকুণ্ডলা ইতিমধ্যেই এদের কথোপকথন ভালো করে শুনবেন বলে ঘরের দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন এবং আশঙ্কায় ও আগ্রহে তার ঘন ঘন সশব্দ নিঃশ্বাস পড়ছিল। সঙ্গীর কথায় দুজনের মধ্যে একজন ঘর থেকে বেরিয়ে এলেন এবং এসেই কপালকুণ্ডলাকে দেখতে পেলেন। কপালকুণ্ডলাও পরিষ্কার চাঁদের আলোয় আগন্তুক পুরুষের অবয়ব স্পষ্ট দেখতে পেলেন। দেখে ভয় পাবেন না আনন্দিত হবেন স্থির করতে পারলেন না। আগন্তুকের পরনে ব্রাহ্মণের বেশ, সামান্য ধুতি ও উত্তরীয়। ব্রাহ্মণ কুমারের বয়স অল্প, মুখে বার্ধক্যের লেশমাত্র নেই। মুখখানি সুন্দরী রমণীর মতোই সুন্দর, কিন্তু সে মুখের তেজ ও গৌরব সাধারণ রমণীর মুখে দুর্লভ। দীর্ঘ কেশ এসে পড়েছে পিঠে, কাঁধে, বাহুতে এবং বুকে। চওড়া কপালের মাঝে একটি শিরা প্রকট হয়ে রয়েছে। চোখ দুটিতে বিদ্যুতের তেজ, হাতে খোলা তলোয়ার। কিন্তু তার এই রূপের মধ্যে এক অদ্ভুত ভাব ব্যক্ত হচ্ছিল। তার সুবর্ণ দেহে কোনো এক করাল কামনার ছায়া পড়েছিল। তার অন্তর্ভেদী কটাক্ষে কপালকুণ্ডলার মনে ভয়ের সঞ্চার হল। দুজনেই দুজনের দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর আগন্তুক তাকে জিজ্ঞেস করলেন,
তুমি কে?
যদি এক বছর আগে হিজলির কেয়াবনে কপালকুণ্ডলাকে এই প্রশ্ন করা হতো তবে তিনি তখনই সঙ্গত উত্তর দিতেন, কিন্তু এখন কপালকুণ্ডলা গৃহস্থ স্ত্রী লোকের স্বভাব খানিক আয়ত্ত করেছেন, সুতরাং তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলার কাছে উত্তর না পেয়ে গম্ভীর গলায় বললেন,
কপালকুণ্ডলা।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলা দ্বিতীয় ও শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তাহলে বাকিটা শোনা যাক।
তুমি এত রাতে নিবিড় বনে কি করছো?
এত রাতে এই অপরিচিত পুরুষের মুখে নিজের নাম শুনে কপালকুণ্ডলা শুধু অবাকই হলেন না, ভীত হলেন। আবারও তিনি কোনো উত্তর দিতে পারলেন না। ব্রাহ্মণ বেশি আবার জিজ্ঞেস করলেন,
তুমি আমাদের কথাবার্তা শুনেছ?
এবার যেন হঠাৎ কপালকুণ্ডলা বাকশক্তি ফিরে পেলেন। তিনি সরাসরি উত্তর না দিয়ে বললেন,
এই বনের মধ্যে তোমরা দুজনে এত রাতে কি কুপরামর্শ করছিলে?
ব্রাহ্মণ বেশি কিছুক্ষণ চুপ করে কিছু চিন্তা করলেন, যেন কোনো নতুন ইষ্ট সিদ্ধির উপায় তিনি হঠাৎ খুঁজে পেয়েছেন। তিনি কপালকুণ্ডলার হাত ধরে ঘর থেকে কিছুটা দূরে নিয়ে গেলেন। কপালকুণ্ডলা রেগে গিয়ে তাঁর হাত ছাড়িয়ে নিলেন। ব্রাহ্মণ বেশি অতি মৃদু স্বরে কপালকুণ্ডলার কানের কাছে এসে বললেন,
চিন্তা কি, আমি তো পুরুষ নই।
কপালকুণ্ডলা এই শুনে আরো অবাক হলেন। এ কথায় তার খানিক বিশ্বাস হলেও পুরোপুরি হল না। ঘর থেকে যে দূরত্বে তাঁরা এলেন তাতে ঘরের ভেতর থেকে তাদের দেখা যাবে না। সেখানে এসে সেই ব্রাহ্মণ বেশি তাঁকে বললেন,
আমরা যে কুপরামর্শ করছিলাম তা শুনবে? সে তোমারই সম্বন্ধে।
কপালকুণ্ডলার আগ্রহ অত্যন্ত বেড়ে গেল। তিনি বললেন,
শুনব, তবে যতক্ষণ না ফিরি এখানেই অপেক্ষা করো।
এই বলে ছদ্মবেশি ঘরে ফিরে গেলেন। কপালকুণ্ডলা কিছুক্ষণ সেখানে বসে রইলেন, কিন্তু যা তিনি দেখেছেন এবং শুনেছেন তাতে তাঁর খানিক ভয় জন্মেছিল। এখন একা অন্ধকার বনের মধ্যে বসে থাকতে থাকতে তাঁর দুশ্চিন্তা বেড়ে গেল। এই ছদ্মবেশি কি মতলবে তাঁকে এখানে বসিয়ে রেখে গেলেন তা কে বলতে পারে? হয়তো সুযোগ পেয়ে নিজের কুমতলব সিদ্ধ করতেই তাকে রেখে গেছেন এখানে। এদিকে সেই ব্রাহ্মণ বেশির ফিরে আসতে যথেষ্ট দেরি হচ্ছিল। কপালকুণ্ডলা আর বসে থাকতে পারলেন না, উঠে দ্রুত পায়ে বাড়ির পথ ধরলেন।
আকাশে মেঘ ঘনিয়ে এলো ধীরে ধীরে। বনের মাটিতে যে সামান্য আলো এসে পড়ছিল তাও মিলিয়ে যেতে লাগল। কপালকুণ্ডলা আর এক তিল সময় নষ্ট করলেন না, দ্রুত পায়ে বনের মধ্যে থেকেও বেরিয়ে এলেন। আসার সময় যেন তার পেছন পেছন অন্য মানুষের পায়ের শব্দও শুনতে পেলেন, কিন্তু পিছনে ফিরে অন্ধকারে কাউকে দেখতে পেলেন না। কপালকুণ্ডলা মনে করলেন সেই ব্রাহ্মণ বেশি হয়তো তাঁর পিছু নিয়েছেন। সংকীর্ণ পথ ধরে তিনি বনের মধ্যে থেকে বেরিয়ে এলেন। বনের বাইরে তেমন অন্ধকার নয়, দৃষ্টিপথে কোনো মানুষ থাকলে সহজেই চোখে পড়বে, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। কিন্তু আবারও মানুষের পায়ের শব্দ পেলেন। তিনি দ্রুত পায়ে চলতে লাগলেন। আকাশ কালো মেঘে ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই অঝোর ধারায় বৃষ্টি নামল। কপালকুণ্ডলা দৌড়তে আরম্ভ করলে। যে তার পিছু নিয়েছিল সেও যে দৌড়তে আরম্ভ করেছে তার পায়ের শব্দে তার স্পষ্ট বোঝা গেল। বাড়ির কাছে পৌঁছবার আগেই কপালকুণ্ডলার সর্বাঙ্গ বৃষ্টিতে ভিজে গেল। মেঘের গর্জন আর ঘন ঘন বিদ্যুতের শব্দ, মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। কপালকুণ্ডলা কোনো ক্রমে আত্মরক্ষা করে বাড়ি ফিরলেন। উঠোন পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন। দরজা খোলাই ছিল। দরজা বন্ধ করার জন্য তিনি উঠোনের দিকে ফিরলেন। হঠাৎ মনে হল উঠোনে একজন দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে আছেন। সেই সময় একবার বিদ্যুৎ চমকাল। সেই বিদ্যুতের আলোতে তাকে চিনতে পারলেন কপালকুণ্ডলা, সমুদ্র তীরের সেই কাপালিক। কপালকুণ্ডলা ধীরে ধীরে দরজা বন্ধ করে শয়ন কক্ষে এলেন, পালঙ্কে শুয়ে পড়লেন। মানুষের মন সমুদ্রের মতো, তার ওপর দিয়ে দুর্বার ঝড় বয়ে গেলেও তার ঢেউ কেই বা গুনতে পারে। সেই রাতে মনে অত্যন্ত আঘাত পেয়ে নবকুমার অন্তঃপুরে আসেননি। শয়নকক্ষে কপালকুণ্ডলা একাকিনী, কিন্তু তাঁর ঘুম এলো না। ঝড়ের রাতে প্রচণ্ড বর্ষার মধ্যে সর্বাঙ্গ ভেজা জটাজুটধারী কাপালিকের মুখই যেন তিনি বার বার চারিদিকে দেখতে লাগলেন। আগের সমস্ত বৃত্তান্ত একত্রিত করে ভাবতে লাগলেন তিনি। কাপালিকের সাথে যে আচরণ করে কপালকুণ্ডলা চলে এসেছিলেন, কাপালিক নিবিড় বনের মধ্যে যেসব পৈশাচিক কার্যকলাপ করতেন সব তাঁর মনে পড়তে লাগল। তাঁর করা ভৈরবী পুজো, নবকুমারের বন্ধন, এসব একে একে তাঁর স্মৃতিতে উজ্জ্বল হয়ে উঠল। কপালকুণ্ডলা শিউরে উঠলেন। এরপর আজ রাতের সমস্ত ঘটনাও তার মনের মধ্যে ভিড় করে এলো। শ্যামার ওষুধ চাওয়া, নবকুমারের নিষেধ, নবকুমারের প্রতি কপালকুণ্ডলার দুর্ব্যবহার, বনের জ্যোৎস্না, গভীর অন্ধকার, বনের সেই আগন্তুক সহচর, তার অবর্ণনীয় রূপ, সমস্ত কিছু তার মনে পড়তে লাগল। ধীরে ধীরে পূবাকাশ আলো করে সূর্যোদয় হল। কপালকুণ্ডলার খানিক ঘুম এল। সেই আধো ঘুমে কপালকুণ্ডলা স্বপ্ন দেখতে লাগলেন। তিনি সেই বহুকাল আগে দেখা সমুদ্রের বুকে নৌকো করে যাচ্ছেন। নৌকোটি সুন্দর করে সাজানো, তাতে বসন্ত রঙের পতাকা উড়ছে, নাবিকেরা ফুলের মালা গলায় দিয়ে দাঁড় বাইছে, রাধা শ্যামের অনন্ত প্রণয় গীত গাইছে, পশ্চিম আকাশ থেকে সূর্যের সোনালী আলো ছড়িয়ে পড়ছে, সোনা রঙের রোদ এসে পড়ছে সমুদ্রে, সেই রোদে আকাশের গায়ে ইতিউতি খেলা করা মেঘ গা ভিজিয়ে নিচ্ছে। হঠাৎ রাত হল, সূর্য কোথায় যেন লুকিয়ে গেল, ঘন নীল মেঘে আকাশ ছেয়ে গেল, সমুদ্রে আর দিক নির্ণয় সম্ভব হল না। নাবিকেরা নৌকো ফিরিয়ে নিল, কোন দিকে বাইবে স্থির করে উঠতে পারল না। তাদের গান বন্ধ হল, গলার মালা ছিঁড়ে ফেলল, বসন্ত রঙের পতাকা আপনা থেকেই খসে পড়ে গেল।
হাওয়া উঠল, গাছের সমান উঁচু ঢেউ উঠতে লাগল। ঢেউয়ের মধ্যে থেকে একজন জটাজুটধারী বিশাল আকার পুরুষ এসে কপাল কুণ্ডলার নৌকো বাঁ হাতে তুলে নিয়ে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে উদ্যত হল। এমন সময় সেই ভীমকান্তি রূপবান ব্রাহ্মণ বেশি এসে তার নৌকো ধরে রইল। সে কপাল কুণ্ডলাকে জিজ্ঞেস করল,
তোমায় রাখবো না সমুদ্রে ডুবিয়ে দেবো?
অকস্মাৎ কপাল কুণ্ডলার মুখ থেকে বেরিয়ে এলো,
ডুবিয়ে দাও।
ব্রাহ্মণ বেশি নৌকো ছেড়ে দিল। তখন হঠাৎ নৌকো কথা বলে উঠল। নৌকো বলল,
আমি এই ভার আর বইতে পারি না, আমি পাতালে প্রবেশ করি।
এই বলে নৌকো তাকে জলে ফেলে দিয়ে পাতালে প্রবেশ করল। স্বপ্ন ভেঙে যেতেই কপাল কুণ্ডলা ঘর্মাক্ত হয়ে উঠে বসলেন। দেখলেন ভোর হয়েছে, খোলা জানালা দিয়ে অবারিত বসন্ত বাতাস প্রবেশ করছে। সেই জানালার গা বেয়ে উঠে গেছে মনোরম বন্য লতা, তাতে ছোট ছোট ফুল ফুটেছে। কপাল কুণ্ডলা নারী স্বভাব বশত লতাগুলোকে গুছিয়ে নিতে লাগলেন। সেগুলো যত্ন করে বাঁধতে বাঁধতে তার মধ্যে থেকে একটা চিঠি বেরোল। কপাল কুণ্ডলা অধিকারীর ছাত্রী, তিনি পড়তে পারতেন। পড়লেন,
আজ রাতে ব্রাহ্মণ কুমারের সাথে দেখা করবে, তোমার নিজের সম্পর্কে নিতান্ত প্রয়োজনীয় যে কথা শুনতে চেয়েছিলে তা শুনবে। ইতি ব্রাহ্মণ বেশি।
সেদিন সন্ধে পর্যন্ত কপালকুণ্ডলা এক মনে কেবল এই বিবেচনা করছিলেন যে ব্রাহ্মণ বেশির সাথে সাক্ষাৎ উচিত কিনা। তবে পতিব্রতা রমণীর পক্ষে রাতে নির্জনে অপরিচিত পুরুষের সাথে সাক্ষাৎ যে অনুচিত তা ভেবে তার মনে সংকোচ হয়নি। সে বিষয়ে তার স্থির সিদ্ধান্তই ছিল যে সাক্ষাতের উদ্দেশ্য দোষের না হলে এ সাক্ষাতে কোনো দোষ নেই। কিন্তু এ সাক্ষাতে মঙ্গল নাকি অমঙ্গল সেটা অনিশ্চিত। প্রথমে ব্রাহ্মণ বেশির কথোপকথন, পরে কাপালিকে দর্শন, তারপর সেই স্বপ্ন। কপাল কুণ্ডলার নিজের অমঙ্গল যে অদূরবর্তী এমন সন্দেহ তার মনে প্রবল হয়েছিল। সেই অমঙ্গল যে কাপালিকের আশার সাথে সম্বন্ধযুক্ত এমন সন্দেহ অমূলক মনে হল না। এই ব্রাহ্মণ বেশিকে কাপালিকেরই সহচর মনে হচ্ছে। ব্রাহ্মণ কুমার এক ব্যক্তির সাথে গোপনে পরামর্শ করছিল, সে ব্যক্তিকে এই কাপালিক বলেই মনে হয়। সেই কথোপকথনে কারো মৃত্যুর সংকল্প প্রকাশ পাচ্ছিল নিতান্ত পক্ষে চিরনির্বাসন। কিন্তু সে কার? ব্রাহ্মণ বেশি তো স্পষ্ট বলেছেন যে কপাল কুণ্ডলা সম্বন্ধেই কুপরামর্শ হচ্ছিল, তবে তারই মৃত্যু বা চিরনির্বাসনের কথাই হচ্ছিল। তারপর সেই স্বপ্ন, সেই স্বপ্নের তাৎপর্য কি? স্বপ্নে ব্রাহ্মণ বেশি মহাবিপত্তিকালে এসে তাকে রক্ষা করতে চেয়েছিলেন, কাজেও তাই ফলেছে। ব্রাহ্মণ বেশি সব কথা ব্যক্ত করতে চাইছেন। অনেক চিন্তার পরে কপাল কুণ্ডলা তার সাথে সাক্ষাৎ করাই স্থির করলেন। সন্ধ্যের পরে গৃহকর্ম কিছু কিছু শেষ করে কপাল কুণ্ডলা আগের মতো বনের দিকে যাত্রা করলেন। তিনি যেই ঘর থেকে প্রস্থান করলেন অমনি ঘরের প্রদীপ নিভে গেল। যাত্রাকালে কপাল কুণ্ডলা একটি কথা ভুলে গেলেন, ব্রাহ্মণ বেশি কোন স্থানে সাক্ষাৎ করতে লিখেছিলেন। এই জন্য পুনর্বার চিঠি পড়ার প্রয়োজন হল। গৃহে প্রত্যাবর্তন করে যে স্থানে সকালে চিঠি রেখেছিলেন সেই স্থান অন্বেষণ করলেন।
এখানে তো রেখেছিলাম, কেন কোথায়?
সেই স্থানে চিঠি পেলেন না। খেয়াল হল চুল বাঁধার সময় ওই চিঠি সঙ্গে রাখবার জন্য খোঁপার মধ্যে বিন্যস্ত করে রেখেছিলেন, অতএব খোঁপার মধ্যে আঙুল দিয়ে সন্ধান করলেন। খোঁপা খুলে ফেললেন, তবুও সেই চিঠি পেলেন না।
না, এখানেও তো নেই, তাহলে
ঘরের অন্যান্য স্থানে খোঁজ করলেন।
শেষে কোথাও না পেয়ে আগের সাক্ষাৎ স্থানের দিকেই আবার যাত্রা করলেন। অবকাশের অভাবে সেই বিশাল কেশরাশি পুনর্বিন্যস্ত করতে পারলেন না। অতএব কপালকুণ্ডলা কুমারী কালের মতো এলো কেশে বনের মধ্যে দিয়ে চললেন। যখন সন্ধ্যের মুখোমুখি কপালকুণ্ডলা গৃহকাজে ব্যস্ত ছিলেন, তখন চিঠি খোঁপার বাঁধন খুলে মাটিতে পড়ে গিয়েছিল। কপালকুণ্ডলা তা জানতে পারেননি, কিন্তু নবকুমার তা দেখেছিলেন। খোঁপা থেকে চিঠি খসে পড়ল দেখে নবকুমার বিস্মিত হলেন। কপালকুণ্ডলার চোখের আড়ালে নবকুমার সেই চিঠি তুলে বাইরে গিয়ে পড়লেন। তিনি আগের কথা কিছুই জানেন না, অতএব মনে মনে ভাবলেন,
এসবের অর্থ কি? ব্রাহ্মণ বেশির সাথে মৃন্ময়ীর কি সম্বন্ধ? মৃন্ময়ী কি পাপিষ্ঠা?
চিঠি পাঠ করে নবকুমার মৃন্ময়ীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেললেন। ইতিপূর্বেই নবকুমার দেখেছিলেন যে কপালকুণ্ডলা তাঁর নিষেধ সত্ত্বেও যখন যেখানে ইচ্ছে সেখানে একাকী যেতেন। নবকুমারের কথা অবহেলা করে রাতে একাকী বন ভ্রমণ করতেন। নবকুমার নীরবে বসে অনেকক্ষণ কাঁদলেন।
কপালকুণ্ডলা, মৃন্ময়ী, তুমি
একটু শান্ত হয়ে স্থির করলেন আজ তিনি কপালকুণ্ডলাকে কিচ্ছু বলবেন না। কপালকুণ্ডলা যখন সন্ধ্যের সময় বনের দিকে যাত্রা করবেন, তখন গোপনে তাকে অনুসরণ করবেন। তারপর কপালকুণ্ডলাকে কিছু না জানিয়ে নিজের জীবন বিসর্জন দেবেন। এ জীবনের দুর্বহ ভার বইতে তার আর শক্তি নেই। কপালকুণ্ডলার বেরোনোর প্রতীক্ষায় তিনি খিড়কি দুয়ারের দিকে তাকিয়ে রইলেন। কপালকুণ্ডলা প্রস্থান করে কিছু দূর গেলে নবকুমারও তাকে অনুসরণ করলেন। এমন সময় কপালকুণ্ডলা চিঠির জন্য প্রত্যাবর্তন করলেন দেখে নবকুমারও সরে গেলেন। শেষে কপালকুণ্ডলা আবার বেরিয়ে কিছু দূর গেলে নবকুমার আবার তাকে অনুসরণ করে বেরোতে যাবেন, এমন সময় দেখলেন দরজা আবৃত করে এক দীর্ঘকায় পুরুষ দাঁড়িয়ে রয়েছে। কে সে ব্যক্তি, কেন দাঁড়িয়ে আছে তা জানতে নবকুমারের কিছুমাত্র ইচ্ছে হল না। তার দিকে চেয়েও দেখলেন না। তিনি কেবল কপালকুণ্ডলার প্রতি দৃষ্টি রাখার জন্য ব্যস্ত। অতএব পথ মুক্তির জন্য আগন্তুকের বুকে হাত দিয়ে সরাতে গেলেন, কিন্তু তাকে সরাতে পারলেন না। নবকুমার বললেন,
কে তুমি? আমার পথ ছাড়ো।
কে আমি? তুমি কি চেনো না?
নবকুমার চেয়ে দেখলেন সেই পূর্ব পরিচিত জটাজুটধারী কাপালিক। নবকুমার চমকে উঠলেন, কিন্তু ভয় পেলেন না। সহসা তার মুখ প্রফুল্ল হল, বললেন,
কপালকুণ্ডলা কি তোমার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে?
না।
জ্বলে ওঠা আশার প্রদীপ তখনই নির্বাণ হওয়াতে নবকুমারের মুখ আগের মতো মেঘময় অন্ধকারাবিষ্ট হল।
তবে তুমি পথ ছাড়ো।
পথ ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে, আগে শোনো।
আমার সাথে তোমার কি কথা? তুমি আবার আমার প্রাণনাশের জন্য এসেছ? প্রাণ নাও, আমি এবার কোনো ব্যাঘাত করব না। কেন আমি দেবতুষ্টির জন্য শরীর দিলাম না, এখন তার ফল ভোগ করছি। যে আমাকে রক্ষা করেছিল সেই আমাকে নষ্ট করল। কাপালিক, আমাকে এবার অবিশ্বাস করো না, আমি এখনই এসে তোমার কাছে আত্মসমর্পণ করব।
আমি তোমার প্রাণ নিতে আসিনি, ভবানীর তা ইচ্ছে নয়। আমি যা করতে এসেছি তা তোমার পছন্দ হবে। ঘরের ভেতর চলো, আমি যা বলি তা শোনো।
এখন নয়, পরে শুনব, তুমি এখন অপেক্ষা করো, আমার বিশেষ প্রয়োজন আছে, আমি শেষ করে আসছি।
বৎস, আমি সবই জানি, তুমি সেই পাপিষ্ঠার অনুসরণ করবে, সে কোথায় যাবে আমি তা জানি। আমি তোমায় সেই স্থানে নিয়ে যাব, দেখতে চাও দেখাবো। এখন আমার কথা শোনো, ভয় করো না।
তোমাকে আমার আর কোনো ভয় নেই, এসো।
এই বলে নবকুমার কাপালিককে ঘরের ভেতর নিয়ে গেলেন, তাকে আসন দিলেন এবং নিজেও বসলেন। তারপর বললেন,
বলো।
কাপালিক আসন গ্রহণ করে দুহাত নবকুমারকে দেখালো।
নবকুমার দেখলেন কাপালিকের দুহাত ভাঙা। যে রাতে কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমার পালিয়েছিলেন সেই রাতে তাঁদের অন্বেষণ করতে করতে কাপালিক বালিয়াড়ির চূড়া থেকে পড়ে যায়। পড়ার সময় দুহাতে মাটি আঁকড়ে শরীর রক্ষা করতে চেষ্টা করেছিল, তাতে শরীর বাঁচল বটে কিন্তু দুটি হাত ভেঙে গেল। কাপালিক এ সকল বৃত্তান্ত নবকুমারের কাছে বিবরণ দিয়ে বলল,
পড়া মাত্র আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। প্রথমে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম, পরে খানিক সজ্ঞান খানিক অজ্ঞান রইলাম। কদিন যে আমি এ অবস্থায় ছিলাম তা বলতে পারি না, বোধহয় দুরাত হবে। তারপর যেদিন আমার সংজ্ঞা সম্পূর্ণরূপে ফিরে এলো তার ঠিক আগেই আমি এক স্বপ্ন দেখেছিলাম।
বলতে বলতে কাপালিকের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল।
যেন ভবানী এসে আমার সামনে দাঁড়িয়েছেন, ভ্রুকুটি করে আমায় তাড়না করছেন, বলছেন,
দুরাচার, তোরই চিত্ত শুদ্ধির জন্য আমার পূজোরে বিঘ্ন হয়েছে। তুই এ পর্যন্ত ইন্দ্রিয় লালসায় বদ্ধ হয়ে এই কুমারীর রক্তে আমার পূজো করিস নি, অতএব কুমারীর জন্যই তোর পূর্বকৃত ফল বিনষ্ট হল। আমি তোর কাছে আর কখনো পূজো গ্রহণ করব না।
তখন আমি কেঁদে জননীর চরণে লুটিয়ে পড়লাম, মা মাগো মাগো ক্ষমা করো, মাগো প্রসন্ন হও, মা মাগো আমাকে এভাবে ত্যাগ করো না, মা মাগো মা মা আমায় ক্ষমা করো মা। তিনি প্রসন্ন হয়ে বললেন,
এর একমাত্র প্রায়শ্চিত্ত হলো সেই কপাল কুণ্ডলাকে আমার কাছে বলি দিতে হবে, যতদিন না পারিস আমার পূজো করিস না।
সেরে উঠে আমি দেবীর আজ্ঞা পালন করবার চেষ্টা আরম্ভ করলাম। দেখলাম যে এই হাতে শিশুর বল নেই, অতএব একজন সহচরের প্রয়োজন হল। কিন্তু মানুষের ধর্মে মতি কম, কেউই এরকম কাজে সহচর হল না। বহু সন্ধানে আমি পাপিয়সী কপাল কুণ্ডলার বাসস্থানের খোঁজ পেলাম, কিন্তু বাহুবলের অভাবে ভবানীর আজ্ঞা পালন করতে পারিনি। আমি কেবল মানুষ সিদ্ধির জন্য তন্ত্রের বিধান অনুসারে ক্রিয়াকলাপ করে থাকি মাত্র। কাল রাতে নিকটস্থ বনে হোম করছিলাম, সচক্ষে দেখলাম কপাল কুণ্ডলার সাথে এক ব্রাহ্মণ কুমারের মিলন হল। আজও সে তার সাক্ষাতে যাচ্ছে, দেখতে চাও দেখতে চাও, এসো আমার সাথে এসো দেখাবো।
নবকুমার চুপ করে রইলেন। কাপালিক বলে চলল,
বৎস, কপাল কুণ্ডলা বধ যোগ্য, আমি ভবানীর আজ্ঞায় তাকে বধ করব। সে তোমারও বিশ্বাস খাতেনি, তোমারও বধের যোগ্য, অতএব তুমি আমাকে সাহায্য করো। এই অবিশ্বাসিনীকে ধরে আমার সাথে যজ্ঞস্থানে নিয়ে চলো, সেখানে নিজের হাতে একে বলি দাও, পবিত্র কর্মে অক্ষয় পূর্ণ সঞ্চয় হবে, বিশ্বাসঘাতিনীর দণ্ড হবে, প্রতিশোধের চরম হবে।
নবকুমার কোনো উত্তর দিলেন না। কাপালিক তাকে নীরব দেখে বলল,
বৎস, এখন যা দেখাবো বলেছিলাম তা দেখতে চলো।
নবকুমার ঘরবাক্ত কলেবরে কাপালিকের সঙ্গে চললেন। এদিকে কপালকুণ্ডলা ঘর থেকে বেরিয়ে বনের ভেতর প্রবেশ করলেন। প্রথমে সেই ভগ্ন গৃহের মধ্যে গেলেন, সেখানে ব্রাহ্মণকে দেখলেন। যদি দিনের বেলা হতো তাহলে দেখতে পেতেন যে তার মুখ অত্যন্ত মলিন হয়েছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে বললেন,
এখানে কাপালিক আসতে পারে, অন্য স্থানে এসো।
বনের মধ্যে একটি জায়গা ছিল, তার চারপাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে একটি পথ বেরিয়ে গেছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে সেখানে নিয়ে গেলেন। দুজনেই বসার পর ব্রাহ্মণ বেশি বললেন,
প্রথমে আত্মপরিচয় দিই, কতদূর আমার কথা বিশ্বাসযোগ্য তা নিজেই বিবেচনা করে নিও। যখন তুমি স্বামীর সঙ্গে হিজলি প্রদেশ থেকে আসছিলে তখন পথে রাতে এক যবন কন্যার সাথে দেখা হয়, তোমার কি তা মনে পড়ে?
যিনি আমাকে গয়না দিয়েছিলেন?
আমি সেই।
তুমি তুমি সেই?
আরো বিস্ময়ের বিষয় আছে, আমি তোমার শপথ নি।
সে কি?
ব্রাহ্মণ বেশি অর্থাৎ লুৎফুন্নেসা প্রথম থেকে শেষ অবধি আত্মপরিচয় দিতে লাগলেন। বিবাহ, জাতিভ্রংশ, স্বামীর ত্যাগ করা, ঢাকা, আগ্রা, বাদশাহ জাহাঙ্গীর, মেহরুন্নেসা, আগ্রা ত্যাগ, সপ্তগ্রামে বাস, নবকুমারের সাথে দেখা, নবকুমারের ব্যবহার, আগের দিন সন্ধ্যে ছদ্মবেশে বনে আসা, হোমকারীর সাথে সাক্ষাৎ, সব সবটা বললেন।
তুমি কি উদ্দেশ্যে আমাদের বাড়িতে ছদ্মবেশে আসতে চেয়েছিলে?
তোমার সাথে তোমার স্বামীর চিরবিচ্ছেদের উদ্দেশ্যে।
তা কি প্রকারে সিদ্ধ হতো?
সে কথাই আর কাজ কি, সে পথ ত্যাগ করেছি। এখন যদি তুমি আমার পরামর্শ মতো কাজ করো তাহলে আমার কামনাও সিদ্ধ হবে, অথচ তোমার মঙ্গল সাধন হবে।
হোমকারীর মুখে তুমি কার নাম শুনেছিলে?
তোমারই নাম শুনেছিলাম। তিনি তোমার মঙ্গল না অমঙ্গল কামনায় হোম করছেন তা জানবার জন্য প্রণাম করে তার কাছে বসলাম। যতক্ষণ না তার কাজ শেষ হয় ততক্ষণ সেখানেই বসে রইলাম। হোম শেষ হলে কৌশলে হোমের উদ্দেশ্য জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ তার সাথে কথা বলে জানতে পারলাম তোমার অমঙ্গল সাধনই এই হোম। আমারও সেই প্রয়োজন, তাও তাকে জানালাম। তখনই পরস্পরের সহায়তা করব বলে কথা দিলাম। বিশেষ পরামর্শের জন্য তিনি আমাকে ভগ্ন গৃহের মধ্যে নিয়ে গেলেন। সেখানে নিজের উদ্দেশ্য জানালেন। তোমার মৃত্যুই তার উদ্দেশ্য, তাতে আমার কোনো ইষ্ট নেই। আমি এ জন্মে কেবল পাপই করেছি, কিন্তু পাপের পথে আমার এত দূর অধঃপতন হয়নি যে আমি এক নিরপরাধীকে হত্যা করতে পারি। আমি তাতে রাজি হলাম না। এই সময় তুমি সেখানে উপস্থিত হয়েছিলে, বোধ করি কিছু শুনে থাকবে।
শুনেছি।
সে ব্যক্তি আমাকে অবোধ অজ্ঞান বিবেচনা করে কিছু উপদেশ দিতে চাইল। শেষে কি দাঁড়ায় তা জেনে তোমায় উচিত সংবাদ দেব বলে তোমাকে বনের মধ্যে আড়ালে রেখে গেলাম।
তারপর আর ফিরে এলে না কেন?
তিনি অনেক কথা বললেন, শুনতে শুনতে দেরি হলো। তুমি তাকে ভালো করে চেনো, কে সে বুঝতে পারছো?
আমার পূর্ব পালক কাপালিক।
সেই বটে, কাপালিক তোমায় সমুদ্রের তীরে কুড়িয়ে পাওয়া, তোমায় প্রতিপালন করা, তারপর নবকুমারের আগমন, তার সাথে তোমার পালিয়ে যাওয়া, এই সমস্ত কথা বললেন। তোমাদের পালানোর পর যা যা হয়েছিল তাও বললেন। সেই সব বৃত্তান্ত তুমি জানো না, তোমায় সেসবই খুলে বলছি।
এই বলে লুৎফুন্নেসা কাপালিকের পাহাড় থেকে পড়ে যাওয়া, তার হাত ভাঙা ইত্যাদি সমস্তই বললেন। শুনে কপালকুণ্ডলা চমকে শিউরে উঠলেন, তার মন অত্যন্ত চঞ্চল হয়ে পড়ল। লুৎফুন্নেসা বলতে লাগলেন,
কাপালিকের দৃঢ় প্রতিজ্ঞা তিনি ভবানীর আজ্ঞা পালন করবেন। নিজে বাহুবলহীন তাই অন্যের সাহায্য তাঁর নিতান্তই প্রয়োজন। আমায় ব্রাহ্মণের সন্তান ভেবে আমার সাহায্য পাওয়ার আশায় আমায় সমস্ত বৃত্তান্ত বললেন। দেখো, তোমার জীবনদানে যে আমার কোনো স্বার্থ নেই এমন নয়, তোমায় আমি প্রাণদান করছি। তোমাকেও আমার জন্য কিছু করতে হবে।
কি করব?
আমাকেও প্রাণদান করো, স্বামীকে ত্যাগ করো।
কপালকুণ্ডলা অনেকক্ষণ কোনো কথা বললেন না। অনেকক্ষণ বাদে বললেন,
স্বামী ত্যাগ করে কোথায় যাব?
বিদেশে, বহু দূরে। তোমাকে আমি অট্টালিকা দেব, ধন দেব, দাস দাসী দেব, রানীর মতো থাকবে।
কপালকুণ্ডলা আবার চিন্তা করতে লাগলেন। মানুষ চোখে সারা পৃথিবী খুঁজলেন, কোথাও কাউকে দেখতে পেলেন না। নিজের অন্তরে খুঁজলেন, সেখানে নবকুমারকে দেখতে পেলেন না। তবে কেন লুৎফুন্নেসার সুখের পথে কাঁটা হবেন? লুৎফুন্নেসাকে কপালকুণ্ডলা বললেন,
তুমি আমার উপকার করেছ কিনা তা আমি এখনো বুঝতে পারছি না। অট্টালিকা, ধন সম্পত্তি, দাস দাসীর প্রয়োজন আমার নেই। আমি তোমার সুখের পথে বাধা হব কেন? তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, কাল থেকে এই অভাগীর আর কোনো খবর পাবে না। আমি বনে থাকতাম, বনেই ফিরে যাব।
লুৎফুন্নেসা অবাক হলেন। কপালকুণ্ডলা এত সহজে সমস্ত কিছু মেনে নেবেন তা তিনি আশা করেননি। মোহিত হয়ে বললেন,
বোন, চিরায়ুষ্মতি হও, তুমি আমার প্রাণ বাঁচালে। কিন্তু আমি তোমায় এভাবে অনাথ হতে দেব না। কাল ভোরে তোমার কাছে আমার একজন বিশ্বস্ত বুদ্ধিমান দাসীকে পাঠাবো, তার সঙ্গে যেও। বর্ধমানের এক অতি প্রভাবশালী নারী আমার বিশেষ বন্ধু, তিনি তোমার সমস্ত প্রয়োজনের খেয়াল রাখবেন।
লুৎফুন্নেসা এবং কপালকুণ্ডলা কথাবার্তায় এত মগ্ন ছিলেন যে সামনের বিপদ সম্পর্কে তাঁদের ধারণাই ছিল না। তাঁরা লক্ষ্য করেননি যে বনের যে পথের এক প্রান্তে তারা দাঁড়িয়েছিলেন সেই পথের শেষেই দাঁড়িয়ে কাপালিক ও নবকুমার তাদের দিকে করাল দৃষ্টিতে তাকিয়েছিলেন। নবকুমার ও কাপালিকের দৃষ্টি ওদের দিকে থাকলেও দূর থেকে তাদের কথাবার্তা শুনতে পাননি। কপালকুণ্ডলা ও লুৎফুন্নেসা ঘনিষ্ঠ হয়ে গোপনে কথা বলছিলেন। কপালকুণ্ডলার ঘোলা চুল লুৎফুন্নেসার পিঠে এসে পড়েছিল। নবকুমার দেখলেন কপালকুণ্ডলার খোলা চুল ব্রাহ্মণের পিঠে এসে তার চুলের সাথে মিশেছে। নবকুমার ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। কাপালিক এই দেখে নিজের কোমর থেকে নারকেলের পাত্র বের করে বলল,
বৎস, শক্তি হারাচ্ছ, এই মহৌষধ খাও, মা ভবানীর প্রসাদ খেলে শক্তি ফিরে পাবে।
কাপালিক নবকুমারের মুখের কাছে পাত্রটা ধরল। নবকুমার আন মনে পান করে তৃষ্ণা মেটালেন। নবকুমার জানতেন না যে এই সুস্বাদু মহৌষধ আসলে কাপালিকের নিজের হাতে তৈরি এক প্রচণ্ড তেজস্বিনী সুরা। খেয়ে তিনি শক্তি ফিরে পেলেন। এদিকে লুৎফুন্নেসা আগের মতোই কপালকুণ্ডলাকে মৃদু স্বরে বলতে লাগলেন,
সখী, তুমি যে কাজ করলে তা শোধ করার ক্ষমতা আমার নেই, তবু তুমি যদি আমায় চিরদিন মনে রাখো তাতেই আমার সুখ। যে গয়নাগুলো দিয়েছিলাম তা শুনেছি তুমি দরিদ্র ব্রাহ্মণকে দান করেছ, এখন কাছে তো কিছুই নেই, কালকের প্রয়োজন ভেবে আমি চুলের ভেতর একটা আংটি লুকিয়ে নিয়েছিলাম, জগদীশ্বরের কৃপায় সেই পাপ কাজের কোনো দরকার থাকল না। এই আংটিটি তুমি রাখো, এই আংটি দেখে তুমি আমায় মনে রেখো, আর যদি স্বামী কিছু জিজ্ঞেস করে এই আংটি কোথায় পেলি বলো লুৎফুন্নেসা দিয়েছে।
এই বলে লুৎফুন্নেসা নিজের আঙুল থেকে দামি আংটি খুলে কপালকুণ্ডলার হাতে দিলেন। নবকুমার সেটাও দেখতে পেলেন। কাপালিক তাকে ধরেছিলেন। নবকুমার আবার কাঁপছেন দেখে কাপালিক আবার তাকে সুরা পান করাল।
এই নাও, আরো একটু পান করো, নাও।
সেই সুরার প্রভাব নবকুমারের মস্তিষ্কে প্রবেশ করে তার প্রকৃতি সংহার করতে লাগল, স্নেহের অঙ্কুর পর্যন্ত উপড়ে নিল। কপালকুণ্ডলা লুৎফুন্নেসার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে চললেন। নবকুমার ও কাপালিক লুৎফুন্নেসার অদৃশ্য পথে কপালকুণ্ডলাকে অনুসরণ করতে লাগল। কপালকুণ্ডলা অত্যন্ত ধীরে মৃদু পায়ে চলেছেন, কারণ তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। লুৎফুন্নেসার সংবাদে কপালকুণ্ডলার মনোভাব পরিবর্তিত হয়েছে। তিনি আত্মবিসর্জনের জন্য প্রস্তুত, কিন্তু আত্মবিসর্জন কিসের জন্য? লুৎফুন্নেসার জন্য তা নয়। কপালকুণ্ডলা প্রকৃতই তান্ত্রিকের সন্তান। তান্ত্রিক যেমন কালীর কৃপা প্রসাদের আকাঙ্ক্ষায় পরের প্রাণ নিতে পারতেন নিঃসংকোচে, কপালকুণ্ডলাও সেই আকাঙ্ক্ষায় আত্মবিসর্জনে নিঃসংকোচ। মোক্ষদায়িনী ভৈরবী স্বপ্নে তাকে জীবন সমর্পণ করার আদেশ দিয়েছেন, কপালকুণ্ডলা সেই আদেশ পালন করবেন নাই বা কেন? এ সংসার সুখময়, সেই সুখের আশায় সমস্ত সংসার বাঁধা পড়ে আছে, কিন্তু এই সংসার বন্ধনে প্রণয়ই প্রধান। কপালকুণ্ডলার সেই বাঁধন ছিল না, কোনো বাঁধনই ছিল না। তবে কপালকুণ্ডলাকে কে রাখবে? কপালকুণ্ডলা নিজের মনকে জিজ্ঞাসা করলেন,
কেনই বা এই শরীর জগদীশ্বরের চরণে সমর্পণ করব না, পঞ্চভূত নিয়ে কি হবে?
এই প্রশ্নের কোনো উত্তর তার নিজের কাছে নেই। কপালকুণ্ডলা মাথা নিচু করে চলতে লাগলেন। মানুষের মন যখন কোনো ভাবনায় আচ্ছন্ন থাকে, চিন্তার একাগ্রতায় বাইরে সৃষ্টির প্রতি তার লক্ষ্য থাকে না, তখন অলৌকিক বস্তুও নিতান্ত বাস্তব বলে মনে হয়। কপালকুণ্ডলারও সেই অবস্থাই হল। তার মনে হল যেন ওপর থেকে তার কানে কানে কেউ বলছে, আমি পথ দেখাচ্ছি। কপালকুণ্ডলা দ্রুত ওপরে তাকালেন, দেখলেন আকাশে এক অনিন্দ মূর্তি, গলায় মুন্ডবালা থেকে রক্ত ঝরে পড়ছে, কোটি দেশ আবৃত করেছে নরকর রাজি, বাঁ হাতে নরমুণ্ড, সর্বাঙ্গে রক্তধারা, কপালে উজ্জ্বল এক ফালি চন্দ্র। যেন ভৈরবী তাঁর ডান হাতখানি তুলে কপালকুণ্ডলাকে ডাকছেন। কপালকুণ্ডলা সামনের দিকে এগিয়ে চললেন। কখনো মেঘের আড়ালে সেই রূপ ঢাকা পড়ে, কখনো আবার তাঁর অবয়ব চোখে স্পষ্ট হয়ে ধরা দেয়। কপালকুণ্ডলা তাকে অনুসরণ করে চললেন। নবকুমার বা কাপালিক এসব কিছুই দেখেননি। সুরাপানে নবকুমার চঞ্চল হয়ে পড়েছেন। কপালকুণ্ডলার ধীর পদক্ষেপে অসহিষ্ণু হয়ে কাপালিককে নবকুমার বললেন,
পানিয়াং দেহিমে।
কাপালিক পুনরায় তাকে সুরাপান করালেন। নবকুমার এবার গর্জন করে বললেন,
কপালকুণ্ডলা।
কপালকুণ্ডলা চমকে উঠলেন, মুখ ফিরিয়ে দাঁড়ালেন। নবকুমার ও কাপালিক তাঁর সামনে এসে দাঁড়ালেন। কপালকুণ্ডলা প্রথমে তাঁদের চিনতে পারলেন না, বললেন,
তোমরা কারা, যমদূত?
পরক্ষণেই চিনতে পেরেই বললেন,
না না পিতা, তুমি কি আমায় বলি দিতে এসেছ?
নবকুমার শক্ত করে কপালকুণ্ডলার হাত চেপে ধরলেন। কাপালিক করুণ আর্দ্র স্বরে বলল,
বৎস, আমাদের সঙ্গে এসো।
এই বলে কাপালিক শ্মশানের পথে এগিয়ে চলল। কপালকুণ্ডলা আকাশের দিকে তাকালেন, যেখানে তিনি আকাশচারী সেই করাল দেবী মূর্তি দেখেছিলেন। সেদিকে তাকিয়ে দেখলেন রণরঙ্গিনী খল খল করে হাসছে। এক বিশাল ত্রিশূল হাতে ধরে কাপালিকের দেখানো পথের দিকে নির্দেশ করছেন। কপালকুণ্ডলা বিনা বাক্যে কাপালিককে অনুসরণ করলেন। নবকুমার আগের মতোই তাঁর হাত শক্ত করে ধরে থাকলেন। চাঁদ অস্ত গেল, বিশ্বমণ্ডল অন্ধকারে পরিপূর্ণ হল। কাপালিক যেখানে পূজোর আয়োজন করেছিল সেখানে কপালকুণ্ডলাকে নিয়ে গেল। গঙ্গার ধারে এক বিশাল সৈকত ভূমি, দুই সৈকতের মাঝে জোয়ারের সময় অল্প জল থাকে, ভাটার সময় জল থাকে না, এখন জল নেই। শ্মশান ভূমির যে মুখ গঙ্গার দিকে সেই মুখ খুব উঁচু, জলে নামতে গেলে অনেক উঁচু থেকে জলে পড়তে হয়। তার উপর অবিরাম বাতাসে ঢেউয়ের ক্রমাগত আঘাতে উপকূলের মাটিতে ক্ষয় ধরেছিল, কখনো কখনো মাটির খণ্ড স্থানচ্যুত হয়ে গভীর জলে পড়ে যেত। পূজোর স্থানে প্রদীপ নেই, কাঠের টুকরোয় আগুন জ্বলছিল, তার ক্ষীণ অস্পষ্ট আলোয় শ্মশান ভূমি আরো বিভৎস দেখাচ্ছিল। সামনে পূজো, হোম, বলি প্রভৃতির পরিপূর্ণ আয়োজন। গঙ্গার বুকে চৈত্র মাসের দুর্বার বাতাস বইছে, ঢেউয়ের কলকলো শব্দ ভেসে আসছে। শ্মশান ভূমিতে সব খাদক পশুদের কর্কশ ডাক মাঝে মাঝে কানে আসছে। কাপালিক নবকুমার ও কপালকুণ্ডলাকে কুশাসনে বসিয়ে তন্ত্রের বিধান অনুযায়ী পূজো আরম্ভ করল। উপযুক্ত সময় নবকুমারকে আদেশ দিল,
যাও কপালকুণ্ডলাকে স্নান করিয়ে আনো।
নবকুমার কপালকুণ্ডলার হাত ধরে শ্মশান ভূমির ওপর দিয়ে তাকে স্নান করাতে নিয়ে চললেন। তাঁদের পায়ে হাড়ের টুকরো বিঁধতে লাগল। নবকুমারের পায়ের আঘাতে একটি জল ভরা শ্মশান কলসি ভেঙে গেল, তার পাশেই একটি মৃতদেহ পড়েছিল। কেউ সৎকার করেনি, দুজনেই সেই সব দেহ স্পর্শ করল। চারিদিকে সব ভূক পশুদের দল ঘুরে বেড়াচ্ছে। মানুষের পায়ের শব্দ পেয়ে তারা চিৎকার করে উঠল, কেউ আক্রমণ করতে এলো, কেউ বা পায়ে শব্দ করেই চলে গেল। কপালকুণ্ডলা দেখলেন নবকুমারের হাত কাঁপছে। কপালকুণ্ডলা নিজে কিন্তু স্থির নির্ভীক।
ভয় পাচ্ছ?
নবকুমার ক্রমে সুরার মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। গম্ভীর স্বরে উত্তর দিলেন,
ভয় তা নয়।
তবে কাঁপছ কেন?
এই প্রশ্ন কপালকুণ্ডলা যে স্বরে করলেন তা একমাত্র রমণী কণ্ঠেই সম্ভব। রমণী যখন পরের দুঃখে কাতর হয় কেবল তখনই তার কণ্ঠে এই স্বর তৈরি হয়। কে জানত যে আসন্ন কালে অবশেষে শ্মশানে এসে কপালকুণ্ডলার কণ্ঠে এমন স্বর ধ্বনিত হবে।
ভয় নয়, কাঁদতে পারছি না, সেই রাগে কাঁদছি।
কাঁদবে কেন?
আবার সেই মোহিনী কণ্ঠ।
কাঁদব কেন? তুমি তো কখনো রূপ দেখে উন্মত্ত হওনি।
বলতে বলতে নবকুমারের কণ্ঠ যন্ত্রণায় রুদ্ধ হয়ে এলো।
তুমি তো কখনো নিজের হৃৎপিণ্ড নিজেই উপড়ে শ্মশানে ফেলে দিতে আসনি।
এই বলে হঠাৎ নবকুমার চিৎকার করে কাঁদতে কাঁদতে কপালকুণ্ডলার পায়ে আছড়ে পড়লেন।
মৃন্ময়ী, কপালকুণ্ডলা, আমায় রক্ষা করো। এই আমি তোর পায়ে ধরছি, একবার বলো তুমি অবিশ্বাসিনী নও। একবার বলো, শুধু একবার বলো, আমি তোমায় আমার হৃদয়ে ধারণ করে ঘরে ফিরিয়ে নিয়ে যাই। কপালকুণ্ডলা।
কপালকুণ্ডলা হাত ধরে নবকুমারকে উঠালেন, তারপর মৃদু স্বরে বললেন,
তুমি তো জিজ্ঞাসা করনি।
কথা বলতে বলতে দুজনেই জলের ধারে এসে দাঁড়িয়েছেন। কপালকুণ্ডলা নদীর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন, আর এক পা পেছলেই জল। এখন জলোচ্ছ্বাস আরম্ভ হয়েছে, তাই কপালকুণ্ডলা নদীর একটি উঁচু হয়ে থাকা পাড়ে দাঁড়িয়েছিলেন।
তুমি তো জানতে চাও না।
নবকুমার প্রায় পাগলের মতো বলে উঠলেন,
চৈতন্য হারিয়েছি, কি জিজ্ঞাসা করব বলো মৃন্ময়ী, বলো বলো বলো। মৃন্ময়ী, ঘরে ফিরে চলো, মৃন্ময়ী ঘরে ফিরে চলো।
যা জিজ্ঞাসা করলে তা বলবি। আজ যাকে দেখেছ সে পদ্মাবতী। আমি অবিশ্বাসিনী নই, কথা বলে রাখলাম, কিন্তু আমি আর ঘরে ফিরব না। ভবানীর চরণে দেহ বিসর্জন করতে এসেছি, নিশ্চিত তা করব। তুমি ঘরে ফিরে যাও, আমার জন্য আর কিছু না।
এরকম বলো না, এরকম বলো না।
এই বলে চিৎকার করে নবকুমার কপালকুণ্ডলাকে বুকে জড়িয়ে ধরতে দুহাত বাড়িয়ে দিলেন, কিন্তু কপালকুণ্ডলাকে আর ছুঁতে পেলেন না। কপালকুণ্ডলা তীরের যে মাটির খণ্ডের উপর দাঁড়িয়েছিলেন, এক বিশাল ঢেউয়ের ধাক্কা তাতে এসে আঘাত করল। কপালকুণ্ডলা সমেত সেই খণ্ড ভেঙে পড়ল নদীর জলে। নবকুমার পাড় ভাঙার শব্দ শুনলেন, কপালকুণ্ডলা অন্তর্হিত হলেন তাও দেখলেন। দেখেই তৎক্ষণাৎ তিনিও জলে ঝাঁপ দিয়ে পড়লেন। নবকুমার সাঁতার জানতেন। কিছুক্ষণ সাঁতরে কপালকুণ্ডলাকে খোঁজার চেষ্টা করলেন, তাকে পেলেন না, তিনিও উঠলেন না। সেই অনন্ত গঙ্গা প্রবাহে বসন্ত বাতাসের আঘাতে অসংখ্য ঢেউয়ের মাঝে ধাক্কা খেতে খেতে কপালকুণ্ডলা ও নবকুমার কোথায় গেলেন সে সন্ধান আজও চলছে। বসন্ত বাতাস আজও যখন গঙ্গা প্রবাহে আঘাত করে, দিকে দিকে সন্ধান চলে দুটি প্রাণীর, নবকুমার ও কপালকুণ্ডলা। এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান, প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে থেক, আপনার গপ্পের প্লেলিস্ট।